ইসলামের সুন্দর যোগ, ইসলামের সুন্দর যোগ, ইসলামের সুন্দর যোগ, ইসলামের সুন্দর যোগ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله، درود پاکের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী রহমত শাফিয়ে উম্মত রসুলে আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন, দশটি গুনাহ ক্ষমা করেন এবং দশটি মর্যাদা উন্নীত করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কতই সৌভাগ্যবান ওই সকল ইসলামী ভাই, ইসলামী বোন যারা দুরূদে পাক পাঠ করে সকল ফজিলত অর্জন করে নেয়। যারা আমরা করি তো মারহাবা, যারা দুরূদে পাক পাঠ করি না, নিয়ত করেনি যে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দামত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা 72 মাদানী নামাত ইসলামী ভাইদের জন্য, এর মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করেছেন। মাদানী নামাত যদি আমরা এর উপর আমল করি তাহলেও আমাদের দুরূদ শরীফ পাঠ করার প্রতি উৎসাহ যোগান হবে ইনশাআল্লাহ তাআলা, উৎসাহ পাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আজকের অনুষ্ঠানের মধ্যে ভালো ভালো নিয়ত করে নি, গভীর মনোযোগ সহকারে দৃষ্টিকে নত রেখে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আজকের মাদানী ফুল শ্রবণ করব ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তুবু ইলাল্লাহ উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব শুনে এর উত্তর প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যখনই আমরা মাদানী চ্যানেল দেখি তখন অবশ্যই গভীর মনোযোগ সহকারে দেখি, এদিক সেদিক কথাবার্তা বলতে বলতে, ফোন ইত্যাদি দেখতে দেখতে, এসএমএস দেখতে দেখতে, করতে করতে যদি আমরা বয়ান শ্রবণ করি তাহলে বয়ানের মধ্যে যে বরকত রয়েছে তা হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হল, ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করলো এবং সেখানে তারা প্রকাশ করলো যে আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির। মুসাফিরখানার মালিক নেককার ছিল, তিনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব খেদমত করলেন। সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং লুটতরাজ করে সন্ধ্যায় এখানে ফিরে আসলো। গতরাতে মুসাফিরখানার মালিকের যে ছেলেটিকে অর্থাৎ চলাফেরা করতে অক্ষম ছিল, মালিকের একজন ছেলে ছিল গত রাতে চলাফেরা করতে পারছিল না, ওই চলাফেরা করতে অক্ষম ছিল, আজ সে একদম ভালোভাবে চলাফেরা করছে। তো ওই ডাকাত দল দেখে খুব আশ্চর্য হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি ওই পঙ্গু ছেলেটি নয় যে খুব সমস্যার মধ্যে ছিল, হাঁটাচলা করতে পারছিল না? মুসাফিরখানা খুব সম্মানের সাথে উত্তর দিল, জি হা, ইনি সেই আমার ছেলে যে পঙ্গু ছিল, হাঁটাচলা করতে অক্ষম ছিল, তো ডাকাত দল জিজ্ঞাসা করলো যে কিভাবে সুস্থ হয়ে গেল। মুসাফির খানার নেককার মালিক সে জবাব দিল, এগুলো সব আপনাদের মতো আল্লাহর রাস্তায় সফরকারীদের বরকত। কথা হলো এটা যে আপনারা গতকাল রাতে যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল, কিছু রেখে গিয়েছিলেন। আমি আপনাদের উচ্ছিষ্ট খাবার শিফার নিয়তে আমার পঙ্গু বাচ্চাকে খাইয়েছি এবং উচ্ছিষ্ট পানি তার শরীরে মালিশ করেছি। আল্লাহ তাআলা আপনাদের মতো নেক বান্দাদের অবশিষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন। যখন ডাকাতেরা এই কথা শুনল তখন তাদের চোখ থেকে অশ্রু বের হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, এগুলো সবই আপনার সুধারণার বরকত, অন্যথায় আমরা তো মারাত্মক গুনাহগার। শুনুন, আমরা আল্লাহ রাস্তার মুসাফির নই, আমরা ডাকাত। আল্লাহ তাআলার এই দয়ায় আমাদের অন্তরে অবস্থা পরিবর্তন করে দিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, অথবা তওবা করে ওই লোকেরা নেকির পথ অবলম্বন করল আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তওবার উপর অটল ছিল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় মাদানী ফুল আমাদের মাঝে রয়েছে, যেগুলো আমাদের জানা খুবই দরকার। কি অবস্থা! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। যে সুধারণার বরকত, মানুষের প্রতি সুধারণা করলো। আসলেই আমরাও হয়তো অনেক সময় অনেক কাজের মধ্যে পড়ে যাই, অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা লক্ষ্য করি না, আমরা দেখি না, আমরা বুঝি না। আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত মানুষের ব্যাপারে সুধারণা করা। একটা সুধারণা করা, একটা হচ্ছে কুধারণা করা, যাকে বদগুমানি বলা হয়, আর বদগুমানি হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমাদের জেহেনের মধ্যে, আমাদের মন মানসিকতার মধ্যে কুধারণা বেশি জন্মে, নেগেটিভ চিন্তাটা বেশি চলে আসে, পজিটিভ চিন্তাটা খুব কম আসে, সুধারণা এটা খুব কম চলে আসে। তো এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা সুধারণা করব। সুধারণা করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়ায় এভাবে করে আমরা অনেক বালা মুসিবত থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মুসাফির খানার মালিক ওই ডাকাত দলের প্রতি সুধারণা রেখেছেন, তাদের খুব সেবা যত্ন করেছেন, তাদের অবশিষ্ট খাবার তাবার রুখ হিসাবে তার পঙ্গু বাচ্চার শরীরে মালিশ করলেন, খাওয়ালেন, তখন আল্লাহ তাআলা তার সুধারণার বরকতে পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে এটাও জানা গেল যে যখন সাধারণ মুসলমানের অবশিষ্ট খানার মধ্যে শিফা রয়েছে, তখন একজন নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলার ওলির যে খানা অবশিষ্ট করে রেখেছেন তার মধ্যে কেমন বরকত হবে। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে এই রমজানুল মুবারক মাসের পুরা মাস ইতিকাফ হয়ে থাকে, পাশাপাশি রমাদানুল মুবারক মাসের শেষ 10 দিনের ইতিকাফও হয়ে থাকে, যেখানে ইতিকাফকারীদের সুন্নতে বড় প্রশিক্ষণ দেওয়া হয়। সমাজে অনেক বিগড়ে যাওয়া ব্যক্তি ইতিকাফের সময় গুনাহ থেকে তওবা করে নতুন জীবনের সূচনা করে। অনেক সময় আল্লাহ তাআলার দয়ায় ঈমান তাজাকারী বিস্ময়কর ঘটনাও প্রকাশিত হয়ে যায়। যেমন 1425 হিজরির রমজানুল মুবারকের দাওয়াত ইসলামীর ইজতিমাই ইতিকাফের মধ্যে যেখানে কমবেশ 2000 ইতিকাফকারী ছিল। তাদের মধ্যে একজন 77 বছরের বৃদ্ধ হাফিজ মোহাম্মদ আশরাফ নামে এক ব্যক্তি ইতিকাফকারী ছিল। তো এই মোহাম্মদ আশরাফ সাহেব, এনার হাত মুখ এগুলো বিকলাঙ্গ ছিল, আর তিনি শ্রবণ শক্তিও হারিয়ে বসেছিলেন। এমনি বৃদ্ধ 77 বছর বয়স, তার মধ্যে এই রোগগুলো ছিল। তিনি খুবই ধীর আকিদার ছিলেন। তিনি একবার ইফতারের খাবারের সময় সুধারণা সহকারে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরি দামত বরকাতুল আলিয়া এর অবশিষ্ট খাবার নিয়ে খেলেন এবং তাতে ফুকও দেয়ালেন, তা সুধারণায় কাজ হয়ে গেল। আল্লাহ তাআলার দয়া জোশে এলো, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করলেন। আলহামদুলিল্লাহি আযা ওয়াজাল, তার অর্ধাঙ্গ রোগ প্যারালাইসিস চলে যেতে লাগলো। তিনি হাজারো ইসলামী ভাইয়ের সামনে ফয়জানে মদিনার মঞ্চে উঠে সুস্থতার কথা শুনিয়ে দিলেন। এই সংবাদ শুনে আল্লাহ আল্লাহ প্রতিধ্বনি হতে লাগলো। আর এভাবে করে সুধারণার বারাকাত এর মাধ্যমে এই ব্যক্তি পরিপূর্ণ শিফা হয়ে গেল। আসলে দর্শকবৃন্দ, আমাদের উচিত সুধারণা করা। এটা কিভাবে হলো? কুধারণা করা, কারো প্রতি কুধারণা করা, এগুলো আমাদের ঠিক না। সুধারণা করা, সুধারণার বারাকাতই বারাকাত রয়েছে। কোন আল্লাহর ওলির ব্যাপারে সুধারণা করা, কোন মানুষের ব্যাপারে সুধারণা করা, আমাদের ঘরের মধ্যে যা রয়েছে তাদের ব্যাপারে সুধারণা করা, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই রয়েছে তাদের ব্যাপারেও সুধারণা করা। আমরা অধিকাংশ সময় কুধারণার বশবর্তী হয়ে যাই। এটা হয়েছে, ওটা হয়েছে, এটা হয়েছে, এটা করেছ, এভাবে করে আমরা বলতে থাকি। আসলে অনেক সময় দেখা যায় যে আমি যেরকম ভাবছি হয়তো এরকম নয়, এরকম নাও হতে পারে। আর এই যে অবশিষ্ট খাবার, উচ্ছিষ্ট খাবার, এর অনেক বরকত রয়েছে। রহমতে আলম নূরে মুদাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনয়ের একটি নিদর্শন এটাই যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নেয়, আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানি পান করে নেয় তার 70টি মর্যাদা বৃদ্ধি করা হয়, 70টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য 70টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এক তো সুধারণা, সুধারণা করলো, ডাকাত দল মুসাফির হিসাবে আসলো, এদিকে পঙ্গু ছিল, সুবহানাল্লাহ শিফা হয়ে গেল সন্তানের, এদিকে আমির আলী সুন্নাহ দামত বরকাতুল আলিয়ার উচ্ছিষ্ট খাবার খেলেন, ফুক দেয়া খাবার খেলেন, সেও প্যারালাইসিস থেকে মুক্তি পেয়ে গেলেন। অর্থাৎ এই যে খানা খাচ্ছি আমরা, আমাদের ঘরের মধ্যে এখন হচ্ছে না, একসাথে খানা খেলে ছেলের অবশিষ্ট খাওয়া পানি, পান করা পানি ঘরের অন্য কেউ পান করবে না, মা বাবার পানি কেউ অন্য কেউ পান করবে না, খাবার যদি প্লেটে রেখে দেয় এটা কেউ খাবে না, ফেলে দিবে, এভাবে করে খানা অপচয়ের দিকে চলে যায়। কিন্তু বরকতের জন্য এই খাবারগুলো আমরা কেউই খাই না। তো যদি আমরা বরকতের জন্য খেয়ে নেই তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আমাদেরও শিফা হবে। কেননা মুমিনের জুঠার মধ্যে শিফা রয়েছে, মুমিনের জুঠাতে শিফা রয়েছে। যদি আমরা এই মুমিনের জুঠা ভালো ধারণা করে, সুধারণা করে আমরা খেয়ে নেই তাহলে ইনশাআল্লাহ তাআলা রোগ বালাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের উচিত হচ্ছে সুধারণা করা। যদি আমরা সুধারণা করি তাহলে অনেক বরকত রয়েছে, অনেক বরকত রয়েছে। যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আয়ুনুল হিকায়াত এর প্রথম খণ্ড 166 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে হযরত সাইয়্যিদুনা খুলদ বিন আয়ুব, খুলদ বিন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরায়েলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর আল্লাহর ইবাদত করছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে কোন বক্তা বলছিল, অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি এবং তার পদমর্যাদা তোমার থেকে বেশি। যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলেন, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলেন আর নিজেই বলতে লাগলেন, এটা তো সাধারণ একটা স্বপ্ন, এটার আর কি নিশ্চয়তা। এই জন্য তিনি স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপই করেননি। কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো, অমুক মুচি তোমার থেকে উত্তম, কিন্তু তিনি এইবারও স্বপ্নের প্রতি মনোযোগ দিলেন না। তৃতীয়বার পুনরায় আবারও স্বপ্নে দেখানো হলো। বারবার যখন স্বপ্নে ওই মুচির মর্যাদার ব্যাপারে বলা হলো, তখন তিনি পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে গেলেন। মুচি যখন তাকে দেখলেন, তখন তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন এবং খুব বিশ্বাসের সাথে ওই আবিদের হাতে চুমু খেতে লাগলেন। তারপর বললেন, হুজুর, আপনাকে কোন বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করলো? ওই আবিদ বলতে লাগলো, আমি তোমার কারণে এখানে এসেছি, আমাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা আমার থেকে বেশি, সেই কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো, সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে? ওই মুচি নিশ্চুপ রইল, এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গরিমসি করতে লাগলো। তারপর বলল, আমার তো তেমন বিশেষ কোনো আমল নেই, হ্যাঁ এতটুকু অবশ্যই রয়েছে যে আমি সারাদিন হালাল রিজক অর্জনে ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। তারপর আল্লাহ তাআলা আমাকে যা রিস্ক দেন, তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি আর অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি। আর দ্বিতীয় আমল হলো, আমি অধিক পরিমাণে রোজা রাখি, এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার ফজিলতের কারণ হতে পারে। এটা শুনে ওই আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেলেন এবং পুনরায় ইবাদত করতে রাখলেন, ইবাদতের কাজে ব্যস্ত হয়ে গেলেন। কিছুদিন পর তাকে পুনরায় স্বপ্নে বলা হলো, ওই মুচি থেকে জিজ্ঞাসা করো কোন জিনিসের ভয়ে তার চেহারা হলুদ বর্ণের হয়েছে। এজন্য ওই আবিদ পুনরায় মুচির কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার চেহারা হলুদ বর্ণের কেন? তুমি কোন জিনিসের ভয় ধারণ করে রেখেছ? মুচি উত্তর দিল, যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম, এই ব্যক্তি আমার থেকে উত্তম, এ জান্নাতি, আমি জাহান্নামের অধিকারী, আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি, আমি সবসময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি, বাস এ কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। ওই আবিদ ইবাদত গুজার ব্যক্তি পুনরায় তার ইবাদত খানায় ফিরে গেলেন। হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুচুকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। ফিরেস্তাই ভাইরা, পাহাড়ের চূড়োয় 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতকারী, এই ইবাদতকারী থেকে বড় একজন মুচির বড় ইবাদতকারী থেকে বড় একজন মুচির বড় ইবাদত পরায়ণ ও বড় মর্যাদা অর্জিত হলো ওই ন্যাক ও পুণ্যবান মুচির। বৈশিষ্ট্য কি ছিল? তিনি সারাদিন হালাল রিজিক অন্বেষণ করত, হারাম থেকে বাঁচতেন, তারপর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় সাদাকা করতেন। দ্বিতীয় আমল ওই ন্যাক ও পুণ্যবান মুচির এটাই ছিল যে তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন। আর বিশেষ করে ওই আমল যেটা ভিত্তিতে ওই ন্যাক ও পুণ্যবান মুচিকে 60 বছর পর্যন্ত ইবাদতকারী আবিদ থেকে বেশি সম্মান দেয়া হয়েছে, ওই বিশেষ আমল এটাই যে তিনি সবার প্রতি সুধারণা রাখতেন, সবার প্রতি সুধারণা রাখতেন এবং সকলকে নিজের থেকে ভালো জানতেন। নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করতেন। আর তার নিজের অবস্থা এমনই ছিল যে জাহান্নামের ভয়ে নিজের চেহারা হলুদ বর্ণের হয়ে গেল। আল্লাহ আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইরা, সুধারণা এমন এক উচ্চ ইবাদত, বুকে আমাদের কম্পনরত অন্তর ও আমাদের আমলনামায় নেকি বেড়ে যাওয়ার কারণ হয়ে যায় বা গুনা বৃদ্ধিতে বাধা প্রদানে অংশগ্রহণ করবে। যখন হাশরের ময়দানে হাত পা কান চোখ ইত্যাদি থেকে হিসাব নেওয়া হবে, তখন এই অন্তরও ওই সব অঙ্গের সাথে অংশগ্রহণ করবে। যদি মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখা যায়, তবে এই অন্তর আমাদের নেকি বৃদ্ধির কারণ হবে। আর যদি কোনো কারণ ছাড়া মুসলমানদের প্রতি খারাপ ধারণা করা হয়, তবে মনে রাখবেন এই ব্যাপারেও পাকড়াও করার ভয় রয়েছে। যেমন 15 পারা সূরা বনী ইসরাইল এর 37 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই কান চোখ হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। কৈফিয়ত তলব করা হবে। দেখুন দর্শক শ্রোতা, সুধারণার বরাকাত দেখেন, এই মুচির এত এত আপনার অনেক বড় আমল এরকম কিছু দেখা যাচ্ছে না। সে হালাল রোজগার করত, হারাম থেকে বাঁচত। আমাদের মধ্যেও যদি এই গুণ নিয়ে আসি আমরা, যে আমরাও হালাল রোজগার করব, হালাল খাবো, হারাম থেকে বাঁচব, তারপর তিনি অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিতেন, সাদাকা করে দিতেন, আমার নসিব হয়ে যায় যে আমরাও আমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় কি করি, সাদাকা করি। রমজান মাস, সুবহানাল্লাহ, বারাকাতই বারাকাত। 1 টাকা দিলে 70 টাকা সওয়াব আমরা পাবো। এই রমজান মাসে আমরা বেশি বেশি কি করব, সাদাকা করব। এবং তিনি রোজা রাখতেন বেশি পরিমাণ। আমরা যদি রোজা রাখি, রমজান মাস অতিবাহিত হচ্ছে, রমজানেও আমরা রোজা রাখি, পাশাপাশি রমজান শরীফ যাওয়ার পরেও আমরা রোজা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আর মানুষের প্রতি সুধারণা করি আমরা, কুধারণা আমরা না করি। কুধারণা করলে দিলের শান্তি চলে যায়, কুধারণা করলে ঘুম চলে যায়। এজন্য আমরা কুধারণা থেকে বাঁচি, সুধারণা করি। মানুষ আমাকে কি বলবে এই কথার পরোয়া আমরা না করি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে কি ফয়সালা করবেন সেই চিন্তা করি আমরা। মানুষ কি বলবে তা নিয়ে আমরা যদি বসে থাকি তাহলে হবে না। আর মানুষের ব্যাপারে আমরা, প্রত্যেকটি মানুষের ব্যাপারে সুধারণা করব যে হয়তো আমার চেয়ে আমার সামনে যে রয়েছে তার আমল উত্তম হবে, সে আমার চেয়ে উত্তম হবে, সে ভালো হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আশিক রসুল হবে। আমি তো গুনাহগার, গুনাহগুলোর দিকে তাকানো। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমি মানুষের সাথে কথাবার্তা বলি অথবা কেয়ার করি না, অথবা আমি বলে থাকি তার চেয়ে আমি ভালো, এরকম মধ্যে শোনা যায় তার চেয়ে আমি ভালো, সে এই এই কাজ করে আমি তো করি না, মানে বলে ফেলি, আমরা সাধারণভাবে বলে ফেলি তার চেয়ে আমি ভালো। এই কথা আমাদের মুখ থেকে বের হওয়া উচিত নয়। তার চেয়ে আমি ভালো কিভাবে হলাম? আমার কাছে কোন সার্টিফিকেট আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কার মর্যাদা সবচেয়ে উত্তম? এই ঘটনা থেকে তো আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে সার্টিফিকেট নেই। যদি জাহিরি ভাবে তা দেখা যায়, পাগড়ি পরা, দাড়ি টুপি সকল কিছু রয়েছে, কে জানে যে আমার চেয়েও সামনে যে রয়েছে সে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আশিক রসুল হবে, তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় হবে। হতে পারে, হতে পারে, হতে পারে। এজন্য আমরা সর্ব অবস্থায় সকলকে সুধারণা করব, কুধারণা করব না। আমি নিজেকে ছোট মনে করব, আমি নিজেকে ছোট মনে করব। কিতাবে বর্ণিত রয়েছে ছোট বাচ্চা তাদের থেকেও নিজেকে ছোট মনে করা, যে আমার চেয়ে সে উত্তম, আমি তার চেয়ে নিকৃষ্ট। কিভাবে মনে করব? মনে করি ছোট বাচ্চা, তার তো এখন পর্যন্ত গুনাই লেখা হচ্ছে না, সে তো এখন পর্যন্ত বালিগই হয়নি, মানে গুনাহ লেখা হচ্ছে না, অথবা বালিগ হয়ে গিয়েছে, তার চেয়ে আমি বয়সে বড়, আমি তো গুনাহ বেশি করে ফেলেছি, সে তো আমার চেয়ে গুনাহ কম করেছে, এভাবে করে তার চেয়েও নিজেকে কমজোর ভাবা, তার চেয়েও নিজেকে ছোট ভাবা, তার চেয়েও নিজেকে গুনাহগার ভাবা। যদি এভাবে ভাবতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আমাদের অবস্থানও আল্লাহ তাআলার দরবারে অনেক বড় হবে। হ্যাঁ, যখনই আমরা এগুলো ভাববো তখন অবশ্যই আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি থাকতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়, বিনয়ী ভাব প্রকাশ করা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য হওয়া যাবে না, এটা অবশ্যই আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার বিদ্যমান থাকে, যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর তৎক্ষণাৎ পরেশান হয়ে যায়। আর আমাদের অবস্থা এটাই যে আমাদের অন্তর নিজেই গুনাহ করে অসুস্থ হয়ে যায়, তাহলে এই অন্তর কিভাবে আমাদের যত্ন কল্যাণকামী হবে? আল্লাহ তালাই ভালো জানেন আমাদের কি হবে। এজন্য আমাদের উচিত হচ্ছে সুধারণা করা, সুধারণা করা, স্মরণ রাখবেন, আর খুব স্মরণ রাখবেন, এই ধ্বংসযজ্ঞ দুনিয়া এর মধ্যে নিজের সংক্ষিপ্ত জীবন অতিবাহিত করার পর আমাদেরকে অন্ধকার কবরেই নামিয়ে দেওয়া হবে। জানি না কত বছর পর্যন্ত আমাদেরকে একাকী ওই অন্ধকার কবরে থাকতে হবে। তারপর যখন আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, তখন আমাদের নিজেদের প্রতিটি আমল, নিজের আমল নামায় লিখা দেখানো হবে, যেমন এইভাবে কোরআনের মাজিদের মধ্যে সাত হচ্ছে 30 পারা সূরা জিলজালের 6-7 এবং 8-9 আয়াতে, ওই দিন মানুষ আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতসমূহ কৃতকর্মসমূহ দেখানো হবে। সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পারবে। যে সৎ কাজ করবে অনুপরিমাণ সে তাও দেখতে পাবে, আর যে মন্দ কাজ করবে অনুপরিমাণ সেও তা দেখতে পাবে। আমরা জানি না আল্লাহ তাআলা দরবার থেকে আমাদের ক্ষমা হওয়ার হুকুম হবে নাকি আল্লাহর পানা জাহান্নামে যাওয়ার হুকুম হবে। আমরা কেউ জানি না আমরা কোথায় যাব। মানুষের ব্যাপারে তো আমরা ধারণা করে ফেলি, তার চেয়ে আমি ভালো, সে এই কাজ করেছে, সে এই কাজ করেছে, এটা করেছে, সেটা করেছে। ওই মুসাফিরখানা ডাকাত দলকে এর ব্যাপারে সুধারণা করলো, এসে বলল আমরা আল্লাহ রাস্তার মুসাফির, আর ওই মুসাফিরখানার নেককার মালিক সেও বিশ্বাস করিল যে আল্লাহ তাআলা রাস্তার মুসাফির হবে। সুধারণার বরকতে বরকত নসিব হলো। কিন্তু আমরা তো সুধারণার কোথায় করতে পারি? আমাদের মাইন্ড, আমাদের মেজাজ, আমরা কোথায় সুধারণা করব? আমরা করতে পারি না। উচিত আমাদের সুধারণা করা। আমাদের এই ধারণা কিভাবে আসবে? দিলকে সাফ করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় আমাদের চলতে হবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 26 পারা সূরা হুজরাতের 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। গুনাহ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি লিখেন যে কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয়। আমাদের সমাজে অনেকে আমরা অনেক কাজ করে থাকি, আমাদের কাছে দেখতে মন্দ মনে হয় যে কাজটা খারাপ করছে, এই কাজটা ভুল করছে, এই কাজটা তো সে ভালো করছে না, কিন্তু প্রকৃত পক্ষে এমনটি নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করছে, অথবা প্রত্যক্ষকারী যে দেখছে সে স্বয়ং ভুলের মধ্যে রয়েছে। হয়তো যিনি কাজ করছে সে ভুল করছে, নাহলে যে দেখছে সে ভুল করছে। এজন্য আমাদের উচিত হচ্ছে যে যা কিছুই হোক না কেন আমাদের সুধারণা করা, কুধারণা যাতে করে আমরা না করি। কুধারণা করলে এর ফল ভালো হয় না, কুধারণা করলে এর ফল ভালো হয় না, সুধারণা করলে এর ফল ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। তো মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এভাবে শুকরিয়া জ্ঞাপন করা উচিত, আর পাশাপাশি মানুষের প্রতি সুধারণা করা উচিত। স্মরণ রাখবেন, প্রত্যেকের এ ধারণা যেটা তার প্রকাশ্য নিদর্শনের মাধ্যমে অর্জন হয় তাকে ধারণা বলে। উদাহরণস্বরূপ, ধোঁয়া উঠতে দেখে আগুনের ধারণা করা, এটাও একটা ধারণা। ধোঁয়া উঠছে, ওখানে যদি আপনি আগুনের ধারণা করেন, এটাও কি একটা ধারণা। আর এই ধারণার প্রকারভেদ রয়েছে। ধারণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুধারণা, একটা হচ্ছে কুধারণা, খারাপ ধারণা। সুধারণা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলমানের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেয়া। যেমন এইভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এটা ধারণা করা যে হয়তো তার অজু ভেঙে গেছে বা অন্য কোনো শারীরিক অক্ষমতা তার মধ্যে চলে এসেছে, যার মাধ্যমে যার কারণে সে চলে যাচ্ছে। আমাদের কি কখনো এরকম ধারণা হয়? আমরা তো সাথে সাথে ধারণা করে ফেলি, হ্যাঁ এখন জামাত চলছে আর এই ব্যক্তি চলে যাচ্ছে, কু ধারণা করে বসে থাকি। কিন্তু কু ধারণা করা যাবে না, হয়তো এরকম কোন শরীয়তের কোন সমস্যা থাকতে পারে, নিজের নিজের মধ্যে পেয়েছে যিনি এখন জামাত পড়তে পারবে না, চলে যাচ্ছে, এরকম হতে পারে। অথবা অজু ভেঙে গিয়েছে, অজু করার জন্য যাচ্ছে, এরকম হতে পারে। এজন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে সুধারণা করা। সাদুল আফাজের হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করে বলেন, ধারণার অনেক প্রকার রয়েছে। একটা ওয়াজিব, যেটা আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা, এটা কি ওয়াজিব। একটা মুস্তাহাব, যা পুণ্যবান মুমিনের প্রতি ভালো ধারণা রাখা। একটা নিষেধ ও হারাম, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা ও মুমিনের প্রতি খারাপ ধারণা করা। একটা হচ্ছে জায়েজ, ফাসিকে মুলিনের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশিত হয়, এটা জায়েজ রয়েছে। এজন্য আমাদের হুকুম জানা দরকার। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, নিশ্চয়ই ভালো ধারণা রাখা ইমানের অংশ, ভালো ধারণা রাখা ইমানের অংশ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, এই হাদিসে পাক সুনান ইবনে মাজাহের মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, তুমিও তোমার সৌন্দর্য কতই না উত্তম, তুমি কতই সম্মানিত এবং তোমার সম্মান কতই সুউচ্চ। ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহ তাআলার কাছে মুমিনের জান মাল এবং তার ভালো ধারণা রাখা সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সুধারণা একটি উত্তম ইবাদত, সুধারণা একটি উত্তম ইবাদত। এজন্য সুধারণা করা, সুধারণা থেকে, কুধারণা থেকে বেঁচে থাকা। মুসলমানের জন্য সুধারণা করব আমরা, সুধারণা ছাড়া কুধারণা করা যাবে না। কেননা ওই মুসলমানের সম্মান হানি করলাম কুধারণা করে। এখানে কাবার সম্মানের চেয়েও একজন মুমিনের, একজন মুসলমানের সম্মানকে বৃদ্ধি করে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। আপনি কাউকে কয়েকবার বরং 100 বার ফোন বা SMS বা ইমেল করলেন কিন্তু উত্তর পাননি, তখনও মুসলমান ভাইয়ের সাথে ভালো ধারণার মাধ্যমে উত্তম ইবাদত করে সওয়াব অর্জন করুন এবং নিজের ভিতরে এই মন মানসিকতা তৈরি করুন, জবাব না দেওয়ার তার কোনো না কোনো অক্ষমতা ছিল, এমনকি এই মাসআলার প্রতি দৃষ্টি দিবেন যে কেউ ইচ্ছাকৃতভাবে ফোন রিসিভ করলো না বা SMS এর মেইলের উত্তর দিল না, তবে শরীয়তভাবে কোনো গুনাহগার হবে না। অন্যথায় আপনি যাদেরকে ফোন দিয়েছেন তারা বারবার গুনাহগার হতে থাকবে। আপনিও তো কারো না কারো ফোন রিসিভ করতে পারেন না, কিন্তু আফসোস, ফোন রিসিভ না করলে শয়তান অনেক লোককে অনেক সময় সবকিছু ভুলিয়ে রাগে নিয়ে আসে। এজন্য ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যদি আপনি রাগের মধ্যে ধৈর্যহীন হয়ে যান, তবে গীবত অপবাদ ও খারাপ ধারণার মতো ভরপুর বাক্য মুখ থেকে বের হতে পারে। এক ব্যক্তি আপনার ফোন রিসিভ করতে পারছে না, তো নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির ফোন রিসিভ করা ওয়াজিব নয়, ঠিক, কিন্তু মুসলমান অন্তর খুশি করা এবং তাকে গীবত ও অবাত ও খারাপ ধারণা থেকে বেঁচে বাঁচানো এটা উচিত আমাদের। কিন্তু আমরা কি করি, যখনই আপনার ফোন রিসিভ হচ্ছে না, আরে এখন তো ফোন রিসিভ করবে না, এখন আমি কিছু বলবো যে বুঝে গেছে, ভাই হতে পারে সে ফোন রেখে ওয়াশরুমে গিয়েছে, হতে পারে ফোন সাইলেন্ট করে সে শুয়ে গিয়েছে, হতে পারে তার মোবাইল বন্ধ, আরে এখন মোবাইল বন্ধ, বুঝছি বুঝছি এখন তো বন্ধ করেই রাখবে ফোন, আরো অনেকগুলো কথা যা আমরা জানি আমরা সমাজে বলে থাকি, হতে পারে তার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে, হয়তোবা চার্জার আনতে ভুলে গিয়েছে, হতে পারে মোবাইলটা পানির মধ্যে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, হতে পারে মোবাইলটা পড়ে গিয়ে তার সমস্যা হয়ে গিয়েছে, হতে পারে। যেখানে এতগুলো হতে পারে কথা চলে আসছে, সেখানে আমরা কিভাবে কুধারণা করি যে আরে আমার ফোন দেখেও রিসিভ করছে না, এরকম লোক বুঝতে পেরেছে আমি কিছু একটা বলবো তাকে, এই ধারণা কেন আমরা করব, সুধারণা করি যে হয়তো কোনো ব্যস্ততার মধ্যে রয়েছে, ঘুমিয়ে পড়েছে, ওয়াশরুমে আছে অথবা গোসল করছে, এরকম হতে পারে, মোবাইল চুরি হয়ে গেছে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। একটা ঘটনা উল্লেখ করছি, একবার স্বামী স্ত্রী তারা একটু মনোমালিন্য হলো, তো স্ত্রীকে ঘরে রেখে স্বামী সে অফিসে চলে গেলেন, এখন অফিসে যাওয়ার পরে দুপুরে আপনার খেতেও আসছে না, ই করতেও আসছে না, সন্ধ্যার পর যখন স্বামী ঘরে আসলো তখন এসে দেখতে পেল যে শ্বশুর সেও বাসায়, শাশুড়িও বাসায়, স্ত্রী সে কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ গুছিয়ে ফেললো, এখন বাস মানে স্বামীর অপেক্ষায় আছে বলে চলে যাবে। কারণ ইনি এসে জিজ্ঞাসা করলো, ভাই কারণ কি, এরকম কেন, কি হলো কি, সবাই আশ্চর্য, হ্যাঁ এত কিছু করে তুমি জানো না কিছু, মোবাইল এটা কি কি লেখা দেখো। এখন স্বামী দেখে তো হতবাক হয়ে গেল, স্বামী লেখা দেখতে পেলো যে তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এসএমএস দেখালো স্ত্রী। আচ্ছা এখন স্বামী তো বুঝে গেল, স্বামী আশ্চর্য হয়ে বলল যে আমার মোবাইল তো সেই সকালবেলা অফিসে যাওয়ার সময় চুরি হয়ে গেল, আমি তোমাকে কিভাবে এসএমএস করব। এখন ওই ফোনে ফোন দেওয়া হলো, ওই পাশ থেকে ওই মোবাইল যিনি চোর চুরি করে নিয়ে গেল সে যখন ধরলো, ভাই তুমি এরকম করলো কেন, তুমি এসএমএস করলা কেন, বলতেছে ভাই তোমার ফোন আমি চুরি করে বিপদে পড়ে গেলাম, যে এত ফোন এত ফোন এত ফোন আমি আর কি করব, আমি এসএমএস করে দিলাম যে তোমাকে তালাক। তো এই হচ্ছে দেখেন অবস্থা, যে সুধারণা করতো, সুধারণা যদি করতো তাহলে এই সমস্যাগুলো হতো না। সুধারণার অনেকগুলো ই রয়েছে, সুধারণা বরকতে বান্দা খারাপ ধারণা থেকে বেঁচে বিপুল সওয়াব অর্জন করেন, সুধারণা প্রতিষ্ঠা করার বরকতে একজন মুসলমান ভাইয়ের সম্মান সুরক্ষিত থাকে, যে তার মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা রাখে তার অন্তরে প্রশান্তি অর্জিত হয়, আর যে খারাপ ধারণার অভ্যাসে লিপ্ত হয় তার অন্তর ভীতির বসতি স্থাপিত হয়। সবচেয়ে বড় কথা হলো সুধারণা প্রতিষ্ঠা করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা ও তার প্রিয় মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও সুধারণা করার তৌফিক দান করুক, কুধারণা থেকে বাঁচার তৌফিক দান করুক, আর সুধারণা করার তৌফিক দান করুক। মুসলমানদের প্রতি আসলেই সুধারণা করি আমরা, কুধারণা ছেড়ে দেই আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকের যে ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানে যে বয়ান শ্রবণ করলাম সুধারণার বরকতসমূহ, এর বরকত আমাদেরকে নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও সচ্চা পাকা আশিক রসুল বানিয়ে দিক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের মাধ্যমে এ সকল বয়ান শোনানো হয়, যার বদৌলতে হয়তো আজকের অনেক ইসলামী ভাই ইসলামী বোন হয়তো আমরা নিয়ত করে নিয়েছি হয়তো যে আমরা ইনশাআল্লাহ এখন থেকে সুধারণা করবো, ইনশাআল্লাহ তাআলা কুধারণা করবো না, স্বামী স্ত্রীর প্রতি সুধারণা করবো, স্ত্রী স্বামীর প্রতি সুধারণা করবো, স্ত্রী নিজের শাশুড়ি ননদ সবার প্রতি সুধারণা করবো, আর ননদ শাশুড়ি তারাও কি স্ত্রীর প্রতি ছেলের বউয়ের প্রতি সুধারণা করবো, কুধারণা করবো না ইনশাআল্লাহ। শয়তানের দিলকে আমরা ভেঙে চুরমার করে দিব, আল্লাহ তাআলা রাসূলকে সুধারণা করে রাজি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমরা যা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم
ইসলামের সুন্দর্য ইসলামের সুন্দর্য ইসলামের